Into the night of UCL, into the night of Real Madrid glory. Welcome everyone to the 14th episode of Premier Madridista Bangladesh Presents 92-48 season 2021-22. Aajke amader sathe achen Premier Madridista Bangladesher board member Adib Ahmed Onik bhai ebong Premier Madridista Bangladesh member Mutasim Mahmud Asif. Kemon achen dujone?
Ha bhalo alhamdulillah. Onek din pore aslam সবার সাথে একটু গল্প গল্প করতে।
দুইজনেই খুব ব্যস্ত মানুষ, অনিক ভাই প্রফেশনাল লাইফ নিয়ে, আসিফ পড়াশোনার শেষ পার্ট নিয়ে। তো আসলে অনেকদিন থেকে হচ্ছে আপনাদের দুইজনকে নিয়ে প্রোগ্রাম করার প্ল্যান ছিল, বাট সামহাও হয়তো টাইমটা ফিক্স করা পসিবল হয়নি, বাট টুডে উই আর লাকি টু হ্যাভ ইউ বোথ ইন আওয়ার প্রোগ্রাম।
আজকে এটা কিন্তু অনেক হেভি ওয়েট একটা লাইভ হচ্ছে,
আমরা আমাদের আজকের প্রোগ্রামে অ্যাকচুয়ালি মানে আলোচনাটা অনেক, আমরা অনেক সময় দেখা যায় যে খুব ফর্মালি শুরু করলেও বিষয়টা ক্যাজুয়ালি চলে যায়, বাট আই পার্সোনালি এনজয় দিস, কারণ আমাদের প্রোগ্রামটা হচ্ছে মূলত অবভিয়াসলি ফ্রম দ্য মাদ্রিদিজম। এখানে অ্যাকচুয়ালি ফর্মাল কথাবার্তা খুব একটা প্রয়োজন পড়ে না, বিকজ অল উই সে ফ্রম আওয়ার প্যাশন। তো সেই জায়গা থেকে আসি যে ইউসিএল নাইট একটা ইন্টারন্যাশনাল ব্রেকের পর, ইন্টারন্যাশনাল ব্রেকগুলো ইউজুয়ালি আমাদের কাছে খুব লং টায়ারিং মনে হয়, তারপরে লিগ আসলো অ্যান্ড ফাইনালি ইউসিএল নাইট, অ্যান্ড দ্যাট টু এগেইনস্ট দ্য টিম যাদের সাথে হচ্ছে আমাদের এই ইউসিএল ক্যাম্পেইনে একমাত্র হার। তো আজকের ম্যাচে আসিফ, ইন এ স্ট্রেট লাইন তোমার এক্সপেকটেশন কি?
আমার এক্সপেকটেশন তো অবভিয়াসলি জিতা, যদিও একটা স্কেয়ার আছে যে আগের ম্যাচে আমরা অনেক ডমিনেট করেও জিততে পারি নাই, সো কিছুটা শঙ্কা আছে, বাট এক্সপেকটেশন জিতা, যে আমাদের যেরকম ফর্ম আছে বর্তমানে, সো আশা করতেছি জিতবো আমরা।
আগের লেগে শেরিফের সাথে আগের ম্যাচে খুব সম্ভবত ভায়াদোলিদের সাথে আমরা ড্র করেছিলাম, আসিফ আমি ভায়াদোলিদ তো, হ্যাঁ আচ্ছা, তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা এবার একটু ভালো ফর্মে আছি, তবে এটাকে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ফর্ম তো বলার সুযোগ নাই, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ম্যাচ আমরা খেলেছি একটা, বাট ফর্চুনেটলি আমরা ওই ম্যাচে বেশ ডমিনেন্ট ছিলাম। তো কনসিডারিং দিস স্কোয়াড, দেখেন এক আমাদের হচ্ছে যে রেগুলার স্কোয়াড তাকে আজকেও আবার খেলিয়ে দেওয়া হলো, যেখানে শেরিফ অন পেপার আমাদের চেয়ে অনেক উইকার টিম, ইভেন মানে এতটাই উইকার যে গুগল করে করে এটার ইনফরমেশন আমাদেরকে বের করতে হয়। তো এইরকম একটা টিমের এগেনস্টে আনচেলত্তি আমাদের একেবারে রেগুলার স্কোয়াডকে আবারও নামিয়ে দিলেন, তো এই জিনিসটা আসলে কেন? আমরা কি আমাদের বেঞ্চকে কি ট্রাই করতে পারি না? আমাদের মানে বেঞ্চ কি এতই উইক? আর আগের ম্যাচের লুজ থেকে একটা ট্রমার কারণে হচ্ছে আনচেলত্তি এই স্কোয়াড খেলাচ্ছেন অনেক ভাই?
আচ্ছা, প্রথমত হচ্ছে এটা চ্যাম্পিয়ন্স লীগ, আর চ্যাম্পিয়ন্স লীগ আনচেলত্তির কাছে একরকম লাইক হচ্ছে, মানে এটা এমন এক মিষ্টি যে মিষ্টি সে খাবেই খাবে, সেটা যেমন যেভাবে অবস্থায় হোক, যে পরিস্থিতি হোক, এটা খাওয়ার জন্য তার যে বেস্ট পজিশন, যে বেস্ট অবস্থা দরকার সেটাই সে অ্যাচিভ করার চেষ্টা করে। এখন অপোনেন্ট শেরিফ না ব্যান্ডিট সেটা চিন্তা করে না। তো এখানে যদি সিরিয়াসলি বলি, শেরিফের সাথে হোম লেগে আমরা হারছি এবং জিনিসটা আসলে হজম করতে অনেক কষ্ট হয়েছে, এটা সত্যি কথা। এখন আনচলতি কি চাচ্ছে? আনচলতি চাচ্ছে আজকের ম্যাচের মাধ্যমে যদি আমরা আমাদের চ্যাম্পিয়ন্স লিগ পজিশনটা ফাইনাল করে ফেলতে পারি। আমি এখন শিওর না যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ পজিশন আমাদের ফাইনাল হয়েছে কিনা, কারণ পয়েন্ট টেবিলটা যদি আমি দেখি
হয়নি,
এখনো হয়নি। হ্যাঁ, তো এখনো যখন চ্যাম্পিয়ন্স লিগ পজিশন হয়নি, আমি কিভাবে, আমি বেসিক্যালি যদি চিন্তা করি আঞ্চলিকের জায়গায়, তাহলে আমি কিভাবে শেরিফের সামনে এক্সপেরিমেন্ট করব বেঞ্চ বা কোনো কিছু দিয়ে, যেখানে আমরা লিগ পজিশনে হোম ম্যাচেও এক্সপেরিমেন্ট করতে পারতেছি না, এবং এই শেরিফের সাথে আমাদের এই চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত যে একটা মাত্র হার সেটাও শেরিফের সাথে। তো এই জায়গায় এসে আমার মনে হয় যে তার রিস্ক নেওয়াটা ঠিক হবে না, এবং সে বেস্ট টিমটাই নামানোর চেষ্টা করছে। আজকের স্কোয়াড যদি দেখি, কোর্টেস, কারভাল, মিলতাও, অ্যালাবা, বেন্ডি, মডরিচ, ক্যাজেমিরো, ক্রুজ, রড্রিগো, বেনজেমা, ফিনিশিয়াস, তো আমাদের কারেন্টলি এটাই বেস্ট টিম, বেস্ট ইনফর্ম টিম, এবং আজকের ম্যাচটা জিতলে আমরা সিকিউর করে ফেলতে পারতেছি যে প্রবেবলি, হ্যাঁ আজকের ম্যাচটা জিতলে, প্রবেবলি না, আজকের ম্যাচটা জিতলে আমরা সিকিউর করে ফেলতেছি যে নেক্সট, এবং সিকিউর এমনভাবে করতেছি যে আমরা লিগ টপার। তো আমরা লিগ টপার এই জিনিসটা ইনশিওর করতে পারলে কেন বেস্ট টিম না হব?
কিন্তু এখানে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের মানে লিগে পরের ম্যাচ হচ্ছে সেভিয়ার সাথে, এবং লিগে কিন্তু এই মুহূর্তে আমাদের বেশ মানে ভালো ফাইট হচ্ছে, যে এমন একটা সিচুয়েশন যে মোটামুটি 15-16টা ম্যাচ হয়ে গেছে, স্টিল একটা ম্যাচ যদি এই মুহূর্তে কেউ স্লিপ করে লিগ রেস থেকে পিছনে পড়ে যাওয়ার একটা ভালো চান্স আছে। তো এইরকম ম্যাচে আসলে কি আর কাউকে ট্রাই করে দেখা যেত না? লাইক আমি যদি স্পেসিফিক্যালি লুনিনের কথা বলি, খুবই পটেনশিয়াল সম্পন্ন একজন গোলকিপার যাকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, বাট এই সিজনে সোফার সে একটা ম্যাচও খেলার চান্স পায়নি। তো লুন অন্তত লুনিনকে কি এই ম্যাচে ট্রাই করা যেত না? আসে
লুনিনের বিষয়টা যেটা হচ্ছে যে গত দুই সিজন ধরেই আছে মোটামুটি, বাট মানে ও আসলে খুব কম গেম টাইম পাচ্ছে, মানে পাচ্ছে না বলতে গেলে আসলে, তো সেদিক থেকে হয়তো বা পাওয়া যেত। কিন্তু যেটা অনেক ভাই বললো, আসলে যেহেতু আমাদের এখনো মানে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা এখনো নিশ্চিত না, তো এটা নিশ্চিত করতে আই থিঙ্ক হচ্ছে করতে পারে বা মেইন টিম খেলানো হয়েছে। যদিও মেইন টিমের ক্ষেত্রে গত ম্যাচে হচ্ছে মিলিশাও একটু রেস্ট পাইছে, তো সেটা একটা প্লাস। তবে লুনিনের বিষয়টা আমাদের আসলে লুনিনকে না খেলানোর পিছনে আমার যে মনে হয় যে যুক্তিটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের যে সিএস রাখতে পারতেছি না, আমাদের ডিফেন্সটা প্রচুর শেকি, আর আমরা হচ্ছে মানে খুবই বাজে বাজে জায়গা থেকে আসলে কনসিড করতেছি, যেটা আসলে মানে অনেক ভালো খেলতেছে, অনেক ডমিনেটিং, কিন্তু আমরা হুট করে একটা দুটা গোল খেয়ে যাচ্ছি। ইভেন শেরিফের ম্যাচটাও আমরা হুট করে দুটা গোল খেয়ে গেছি লাস্টের দিকে, এসা লাস্টের দিকে একটা গোল খেয়েছি, যাই হোক মানে আমরা হুট করে গোল খেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে মানে রিস্ক নিতে যাচ্ছে না, যেহেতু আনচেলত্তি মানে ইউসিএলটা আসলে সবসময় ওর প্রাইম টার্গেট। ওয়েল, অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমাদেরও আসলে ইউসিএলটা সবসময় মানে পছন্দেরই, তো ওই হিসাবে আসলে কিছু রিস্ক নিতে চাই নাই বলে আমার মনে হয়। তো লুনিনের এই ক্ষেত্রে যদি আমরা আজকের ম্যাচটা সিকিউর করি, আমি আশা রাখবো যে লাস্ট ম্যাচটায় যাতে সে অন্তত একটু চান্স পায়, মানে সে তার ডেভেলপমেন্ট আসলে দরকার করতো, হয়তো বা আর 3-4 সিজন দিবে, তারপর আমাদের আসলে একটা গোলকিপার তো ডেভেলপ করা লাগবে।
আচ্ছা, লাস্ট ম্যাচে শেরিফ, হ্যাঁ অনেক ভাই,
আমি ওর কথার সাথে অ্যাড করতে চাই বলতে, আমি লুনিনের ব্যাপার থেকে বিশ্বাস করতে চাই যে এই ম্যাচে আমাদের মেইন স্কোয়াড নামানোর গুরুত্বটা কতটুকু বেশি। কারেন্টলি যদি আমি একটু পয়েন্ট টেবিলটা একটু দেখি, আমি যা বুঝতে পারতেছি যে এখন আমাদের কারেন্ট পয়েন্ট টেবিলে আমরা টপে আছে উইথ 9, ইন্টার এট 5-8, শেরিফ 6 পয়েন্ট নিয়ে। সাপোজ আমরা একটা এক্সপেরিমেন্টাল টিম নামাইলাম, যে যেটার কারণে কোনো কারণে আমরা আজকে হারলাম বা ড্র করলাম, তো আমাদের পয়েন্ট টেবিল হয়ে যাবে 10, শেরিফ 6 or 7, 9 or 7, বা আমরা 9 অথবা 10 এ থাকলাম। লাস্ট ম্যাচটা আমাদের ওপোনেন্ট কে? ইন্টার মিলান, বিগ টিম। এখন ইন্টার মিলানের সাথে আমরা জিতে নেক্সট পজিশন সিকিউর করব, এইটার থেকে এই ম্যাচ জিতে সিকিউর করার মানে পার্সেন্টেজ এবং পসিবিলিটি অনেক বেশি। একটা অ্যাক্সিডেন্ট ফেস করছি, ঠিক আছে, কিন্তু ইজিয়েস্ট অপশনটা আমরা কেন ট্রাই করবো না, সেটা একটা ব্যাপার। অ্যান্ড লুনিনের ব্যাপারে যদি আমি অ্যাড করতে চাই স্পেসিফিক্যালি, আমার যেটা মনে হয়, আমি লুনিনের ব্যাপারে আসলে অত জানি না, কিন্তু রিয়াল মাদ্রিদ এখনো তাদের মেইন টু সেন্টার ব্যাক ফিক্স করতে পারেনি। রিয়াল মাদ্রিদের এখনো সেন্টার ব্যাক রোটেশন চলছে, সাটল চলতেছে, ফর্ম খুঁজতেছে, এবং কন্টিনিউয়াস ফিজিক্যাল স্ট্রেংথ সহ খেলতেছে না অনেক, মানে কখনো মিলতে হয় বা কখনো নাচো, কখনো নাচওয়ালা বা এইভাবে হচ্ছে। এখনো আমরা ফিক্স টু দুটো সেন্টার ব্যাক পাই, আমি যতক্ষণ ফিক্স দুটো সেন্টার ব্যাক পাচ্ছি ততক্ষণ আমি গোলকিপার চেঞ্জ করে আরেকজনকে ট্রাই করার এটা একটা মানে বিলাসিতা, মানে এটা অনেক বড় বিলাসিতা। এটা তারপর লুনিনের মতো একজনকে যাকে আমি এখনো মেইন টিমে ওভাবে খেলানোর সুযোগই করতে পারতেছি, তো আমি যদি সেন্টার ব্যাক এখনো ফিক্স করতে না পারি, আমি গোলকিপার নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ এখন বলতে পারি যে আনইম্পর্টেন্ট ম্যাচ। এখন চ্যাম্পিয়ন্স লিগ বলি বা লিগ বলি দুই জায়গায় রিয়াল মাদ্রিদের সিচুয়েশনটা এখন এমন, কোনো ম্যাচকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমি একটা লিগ ম্যাচ ছেড়ে দিলে পয়েন্ট টেবিলে, পয়েন্ট টেবিলে এখন চারটা টিম একসাথে একই পয়েন্টে হেড টু হেড নেক টু নেক অবস্থায় আছে কাছাকাছি, আমি একটা ম্যাচ ছেড়ে দিলে কোনো কারণে যদি এটা হয় আঞ্চলিকই তো রেসপন্সিবিলিটিকে নিতে হবে তার, ওয়াই লুনিন ইন প্লেস অফ কর্টেজ, সে কি বলবে, তার অ্যান্সারটা কি হবে, সে এই রিস্কটা এত আর্লি নিতে যাচ্ছে না, এত আর্লি মিডিয়ার সামনে এরকম একটা রিস্কি একটা সিচুয়েশন ফেস করতে চাচ্ছে বলে আমার মনে হয়। তো একটা সিকিউর পজিশন লাগবে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগ অথবা লিগ অথবা একটা অল্টারনেটিভ যে কম্পিটিশন আছে সিডিএস, সেখানে আসলে হয়তো সে লুনিন ট্রাই করতে পারে, নট শিওর, কিন্তু সে আবার নকআউট পছন্দ করে খুব, দেখা যাক। কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত লুনিনকে ট্রাই করার মানে কোনো সিরিয়াস যৌক্তিকতা আমি আঞ্চলিকের মধ্যে পাচ্ছি না, মানে লুনিনকে ট্রাই করে যদি কোনো খারাপ কিছু ঘটে সেটার রেসপন্সিবিলিটি তো ওকেই নিতে হবে, সেটা সে নিবে কেন? আর আমি যেটা বললো এখন আমরা ক্লিন শিট পাচ্ছি না বা ফিক্স কোনো পজিশনে আমাদের সেন্টার ব্যাক নেই, এই দুইটার কারণে আমার মনে হয় যে এখনই গোলকিপারের মধ্যে রোটেশনটা আপাতত না করানোই ভালো।
ভেরি গুড একটা পয়েন্ট যে আমাদের যেহেতু সেন্টার ব্যাক ডুওটা এখনো ফিক্সড না এবং এটার কারণে ক্লিন শিট রাখাটাই আমাদের জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তো এই ক্ষেত্রে আসলে একজন গোলকিপার একটা স্বাভাবিক একটা যেহেতু সে প্লে টাইম পাচ্ছে না তার মধ্যে কনফিডেন্সের ঘাটতি কিছুটা থাকবেই। সো এইরকম একটা ক্রুশাল মোমেন্টে অনেক ভাই খুবই ভালো একটা পয়েন্ট তুলে নিয়ে আসলেন যে যদি আজকে ম্যাচে আমরা সামহাও আমাদের নেক্সট রাউন্ড সিকিউর করতে না পারি ইন দ্যাট কেস পরের মানে পরের ম্যাচ যেতে যে সেটা হচ্ছে মানে আলটিমেটলি আমাদেরকে ইউরোপা নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সো মানে এই এই বিষয়টা আসলে খুব নোটিসেবল একটা বিষয়, ইভেন আমার মাথায় ওই বিষয়টা আসে নাই। তা আচ্ছা আসিফ, আগের ম্যাচটার দিকে আবার একটু ব্যাক করি, সেটা হচ্ছে আমাদের মানে পুরো ম্যাচ আমরা ডমিনেট করে খেলেছি, 76% পজিশন, 31 শটস, একটা মাত্র গোল করেছি আমরা, এন্ড দ্যাট টু ফ্রম পেনাল্টি। ওই ম্যাচে কি শেরিফের ডিফেন্স কি এতই কম্প্যাক্ট ছিল যে আমরা ভাঙতে পারছিলাম না, অর ইটস কমপ্লিটলি আওয়ার ফরওয়ার্ড ফল্ট?
ওই ম্যাচের দিকে যদি তাকাই, সেই ম্যাচে আসলে শেরিফের গোলকিপার নামটা আমার মানে এখন মনে নাই, কিন্তু সে আসলে সে আসলে ওই ম্যাচে প্রাইম যে কোনো গোলকিপার, লেভিয়াসিন থেকে শুরু করে যে কোনো গোলকিপারের রূপ ধারণ করছে, মানে সে হি ওয়াজ সেভিং এভরিথিং। যদিও রিয়াল মাদ্রিদের সাথে এইসব ঘটনা মানে খুবই নর্মাল একটা বিষয় যে রিয়াল মাদ্রিদকে দেখলে গোলকিপাররা তাদের জীবনে সেরা একটা পারফরমেন্স দিয়ে দেয়, সো আমরা যদি মনে করি সেই কামেনির কথা থেকে শুরু করে চলেই আসতেছে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলকিপারদের অস্বাভাবিক পারফরমেন্স, তো ওই রকম একটাই ছিল। ওদের ডিফেন্সও মোটামুটি কম্প্যাক্ট ছিল, এবং এমন না যে আসলে আমাদের মানে মানে শটগুলো খুব মানে দুর্বল ছিল, শট ভালোই ছিল, কিন্তু আসলে ওর মানে অতিমানবিক পারফরমেন্সের কাছেই মূলত আমার মনে হয় হেরে গেছি। তো সেই ক্ষেত্রে আবার মানে আমরা হয়তো ড্র করতে পারতাম, বাট ওই যে আমাদের ডিফেন্সিভ একটা ইনকনসিস্টেন্সি চলতেছে যে আমরা আসলে খুবই দ্রুত হচ্ছে মানে ফর্ম হারাই ফেলি, মানে ম্যাচের মধ্যেই ফর্ম হারাই ফেলতেছি, এরকম একটা বিষয় যেটা আসলে খুবই আনলাইকলি, কিন্তু এই কাজটা হওয়ার কারণে আমরা আসলে আর ওদের গোলকিপারের আসলে পারফরম্যান্সের কাছে মূলত আর কি হারা।
ওই ম্যাচের দিকে মানে যেহেতু ইউসিএল নিয়ে কথা বলতেছি এবং শেরিফের সাথে ম্যাচটাই আমাদের একমাত্র লুজ, সেজন্য বারবার ওই ম্যাচের দিকে আবার যেতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ডিফেন্স লাইনের যে ফলটা ছিল, স্পেশালি নাচো আর এবং মিলিতাও ওই ম্যাচে যে পরিমাণ শেকি ছিল ফার্স্ট হাফে, আর এইটা আমার মনে হয় যে কোনো বড় টিম যদি থাকতো আমরা অনায়াসে হয়তো তিনটা গোল মিনিমাম কনসিড করতে পারতাম। মিলিতাও আমরা গত সিজনে যখন হচ্ছে রামোস ভারানে দুজনেই ইনজুর্ড ছিল, মিলিতাও যে পরিমাণ রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে বা তার কাছ থেকে আমরা যে ধরনের পারফরমেন্স পাচ্ছিলাম, এই সিজনে সোফার কিন্তু আমরা সে ধরনের পারফরমেন্স পাচ্ছি না। এইটার পিছনে কি মিলিতাওয়ের কোনো ট্যাকটিক্যাল ফল্ট আছে, আর আমাদের হচ্ছে এখনকার মানে আনচেলত্তির কারেন্ট স্টাইলের কারণেই মিলিতাওয়ের এই শেকি সিচুয়েশন? আসিফ কি মনে হয়?
আমার কাছে তো যেটা মনে হচ্ছে যে গত সিজনে যদি তাকাই, মানে মিলিশাও যখন গেম পাচ্ছিল রামোস ভারানের অন অ্যান্ড অফ ছিল, তখন আসলে ওর একটা বিষয় ছিল যে আমার প্লেসটা আসলে সিমেন্ট করা লাগবে, এন্ড হি ওয়াজ প্লেইং টু গুড, মানে ওর প্লেসে ফাইট দিতেছিল, এবং যখন একটা প্লেসের জন্য কেউ ফাইট দেয় হি ওয়াজ গিভিং হিজ বেস্ট। সো সেই কারণে সেই সময় আসলে অনেক কম্প্যাক্ট পারফরমেন্স দিতে দিচ্ছিল, আর সেই ক্ষেত্রে রামজা ভারান কেউ একজন ওর সাথে পেয়ার আপ করতেছিল, তো তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কাজে লাগতেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে পুরা সম্পূর্ণ নতুন একটা ডিফেন্স লাইন, তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বিল্ড করার একটা ব্যাপার আছে যেটা আসলে হয়ে উঠতেছে না কোনো কারণে। আর আরেকটা কারণ যেটা মনে হতে পারে যে আমাদের ফ্যাটিকনেস কি আসে কি না, যে 70 মিনিটের পর থেকে ম্যাচ আমরা 70-75 মিনিট পর্যন্ত ডমিনেট করলাম, এরপর ম্যাচের লাগামটা হালকা আমাদের থেকে ছুটে গেল, এরপরে আসলে ডিফেন্স হচ্ছে অনেক ইয়ে হয়ে যায়। আর ডিফেন্সিভ ইরোরগুলোর মধ্যে যেটা চোখে পড়ে অনেক, যে আমাদের আসলে এরিয়াল ডুয়েল আমরা জিততে পারতেছি না, যেটা হয়তো বা বারান ইজিলি যে বলগুলো নেগোসিয়েট করতো সেই বলগুলো আলাবার সাইড দিয়ে হচ্ছে গোল হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে একটা ডিফেন্স ওয়ার্ক করার জন্য আসলে তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি থাকে সেটা আসলে খুব বেশি জরুরি। সো মিলিশাভের আলাবার সাথে যে একটা বন্ডিং ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে ওদের মাঝখানে অনেক ম্যাচ টানা খেলানো হয়েছে, তারপরেও আসলে একটা দুইটা গোল অন অ্যান্ড অফ কনসিড করতেছিলাম, যেটা আসলে করতোর জন্য অনেক আন্দাজে একটা ব্যাপার যে আসলে ওর নামের পিছনে দিন শেষে স্ট্যাটে কোনো সিএস থাকবে না, কিন্তু ওর যে পারফরমেন্স সেটা আসলে জাস্টিফাই করার কিছু, যারা খেলা দেখেনি তারা আসলে বলবে ও তো গোল খাইছে, যে ওর সিএস নেই, দিন শেষে আসলে সিএসটা ম্যাটার করে। সো মিনিশার ক্ষেত্রেও এমনই আর কি, যে পুরা ব্যাকলাইনটা আমাদের বিল্ড করা ক্ষেত্রে যে একটা সিস্টেমেটিক ওয়ে আছে, সো সেটা আসলে অ্যাডাপ্ট করতে অনেক টাইম লাগতেছে আই গেস আলাবার সাথে। আর আলাবাও যেহেতু একটা নতুন এনভায়রনমেন্ট আসছে, সো এই নতুন এনভায়রনমেন্টের একটা খাপ খাওয়া নেওয়ার ব্যাপার আছে। সো এই সব মিলে আসলে এই শেকি সিচুয়েশনটা হইতেছে বলে মনে করি।
কিন্তু আসিফ, এই আলাবা নতুন আসলেও আলটিমেটলি দেখা যাচ্ছে যে আলাবার লিডারশিপটাই আমাদের ডিফেন্সের জন্য খুবই বড় একটা ফ্যাক্টর। লাইক লাস্ট ম্যাচেও আলাবার হচ্ছে মানে নিজের প্লাস লিডারশিপ দুটো মিলেই হচ্ছে মোটামুটি একটা অফ ডে গিয়েছিল, এবং সেই কারণে হচ্ছে আমাদের ডিফেন্সে কি পরিমাণ শেকি ছিল সেটা আই গেস ম্যাচেই পুরোপুরি ক্লিয়ার। ভাগ্য ভালো ওই ম্যাচে হয়তো আমাদেরকে বড় কোনো টিমে অ্যাগেনস্টে খেলতে হয় নাই, বাট স্টিল ওই টিমটা হচ্ছে বারবার কাউন্টারে যেভাবে আমাদেরকে আন্ডার করে দিচ্ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি অ্যালার্মিং ফর আস। তো ওই ম্যাচে আমার আলাবার সাথে পেয়ার আপ ছিল নাচো, এই ম্যাচে খেলছে মিলিতাও। তো নাচোর লাস্ট ম্যাচের এই পারফরমেন্সের কারণে কি আজকে মিলিতার ইনক্লুশন? অনেক ভাই কি মনে হয়?
না, এই ম্যাচে আমাদের লাস্ট ম্যাচের স্কোয়াডে
নাচো ছিল, আলাবার সাথে নাচো ছিল।
আচ্ছা, আমাদের লাস্ট ম্যাচের স্কোয়াডে আলাবার সাথে নাচো ছিল, আমার খেয়াল নেই, সেহেতু ম্যাচটা পুরোটা দেখা হয়নি। আলাবা নাচো ছিল এই ম্যাচে অ্যালাবা মিলিতা। আমি একটু খেয়াল করছিলাম যে আগের যে ম্যাচটা আমরা শেফের কাছে হারি, সেই ম্যাচের সময় আমাদের স্কোয়াড রোটেশনটা কিরকম ছিল। তো আমি খেয়াল করে দেখলাম যে শেরিফের ম্যাচের আগে আমরা ভিয়ারিয়ালের সাথে একটা ম্যাচ ড্র করি, এবং সেই ম্যাচে আমাদের সেন্টার ব্যাক কম্বিনেশনটা ছিল এরকম যে অ্যালাবা মিলিত আর লেফটে থাকে হচ্ছে নাচো। শেরিফের ম্যাচটাতে আমাদের থাকে হচ্ছে অ্যালাবা মিলিত, এবার রাইটে নাচো, আগেটা ছিল লেফটে নাচো, এবার নাচোকে রাইটে নিয়ে আসছে। হ্যাঁ, আজকের ম্যাচেও আমরা, এবং ঠিকঠাক পরের ম্যাচটাও যদি বলি, আমরা কিন্তু শেরিফের সাথে ম্যাচের পরে কি জানি বলে স্প্যানিয়েলের সাথে ম্যাচটাও কিন্তু হারি,
স্প্যানিয়েলের সাথে, হ্যাঁ
হ্যাঁ স্প্যানিয়েলের সাথে ম্যাচটাও হারি। এবং ওই ম্যাচে আমাদের ডিফেন্সিভ লাইনটা কি, মিলিতও নাচো সেন্টার ব্যাক, অ্যালাবা লেফটে। অর্থাৎ ওই টাইমটাতে আঞ্চলিতি পরপর তিন ম্যাচ তিনটা ডিফেন্স লাইন ইউজ করছে একই প্লেয়ারদেরকে দিয়ে, কিন্তু তিনটা পজিশন। এবার কি হচ্ছে, আজকের গত ম্যাচে আমরা একটা ট্রাই করলাম, তারপরে আমার মনে হয় এর আগের ম্যাচেও বোধ হয় আমাদের মানে কি জানি বলে ইয়ার আগে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমাদের যে কম্বিনেশন ছিল, যেহেতু মেন্ডি এখন ফিরে আসছে, ছিল অ্যালাবা মিলিত সেন্টারে, মেন্ডি লেফটে, ইয়া নেই। তারপরের ম্যাচটাতে আমরা দেখতেছি যে গ্যানাডের সাথে যে ম্যাচটা, সেটাতে অ্যালাবা নাচো সেন্টারে, মেন্ডি লেফটে। আনচোতি কিন্তু এখনো সে শিওর না যে কাকে ডিফেন্সিভ লিডটা দিবে, আজকে আবার চলে আসলো নাচো, সরি নাচো,
আজকে মিলিত
অ্যালাবা। ও এখন শিওর না যে সে ডিফেন্সিভ লিডটা কাকে দিবে, এবং সে এখনো এটাও ফিক্স করে নাই যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমার কোন ডুও এবং লিগের জন্য কোন ডুও, এরকম কোনো ফিক্স সে রাখে নাই। সে রোটেশন করতেছে, ঘুরাচ্ছে, সে নিজেও কনফিউজ, মানে কনফিউজ না বেসিক্যালি, এটা আমি কি বলতে পারি, এটা আমি যদি বলতে পারি যে সে কোনো কম্বিনেশন থেকে 100% একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছে না, বা কোন কম্বিনেশন আমার মনে এখন গত সময় যখন আমরা হারছিলাম তখনের ম্যাচ এবং এখনের ম্যাচ এবং মেন্টালিটির চিন্তা করলে এখন আমার মনে সে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে না করলেও পারতো, কারণ তাহলে আমি একটু উইনিং মেন্টালিটি ক্যারি করতে পারতাম। আবার তার এই চেঞ্জের আরেকটা উদ্দেশ্য থাকতে পারে নেক্সট সেভিয়া ম্যাচ, নেক্সট সেভিয়া ম্যাচের জন্য সে এনার্জি কনজাম করে রাখতেছে নাচোর, এটা হইতে পারে। আমি নট শিওর যে নাচো এখন ইনজুর্ড বা কিছু, ইনজুর্ড যেহেতু না সুতরাং বোঝা যাচ্ছে যে সে নাচোকে সেভিয়া প্ল্যানের জন্য রাখতেছে। কারণ আমি আঞ্চলতির এইসব ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ যখন আসে তার স্কোয়াড রোটেশনটা ঠিক এরকমই হচ্ছে যে মিলিতাও অ্যালাবা নাচো, মিলিতাও অ্যালাবা নাচো, এভাবে করে মেন্ডি আসার কারণে এখন আর নাচোকে লেফট বা রাইটে সুইচ করতে হচ্ছে না, তো সেন্টার ব্যাকটাকে নিয়ে সে এই এই চেঞ্জটা করতে পারতেছে। তো এই চেঞ্জের ক্ষেত্রে সে আবার দুইটা প্লেয়ারকে পরপর তিন ম্যাচ দায়িত্ব দিচ্ছে না, তো এখন এটা একদিক দিয়ে ভালো যে আমরা এনার্জি সার্ভ করতে পারতেছি, আবার একদিক দিয়ে খারাপ যে আমি কেমিস্ট্রি গ্রো করতে দিচ্ছি না দুইটা সেন্টার ব্যাককে। কোনো টিমের সেন্টার ব্যাক এভাবে রোটেশন হওয়াটা কিন্তু আমার মতে খারাপ, কারণ হচ্ছে সেন্টার ব্যাকটা অনেক স্ট্রং এবং মানে পিলার, মেইন পিলার, মানে ডিফেন্সের মেইন পিলার,
সেন্টার ব্যাকস অলওয়েজ রাইজিং পেয়ার।
হ্যাঁ, তো এখন যদি আমি দুজনকে যদি একসাথে এভাবে টাইমটা না দিই তো তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা গ্রো হওয়া আমি চিন্তা করবো সেটা কন্টিনিউসলি গ্রো হবে না। এদের মধ্যে সুইচ হয়ে ঘুরতেছে, কেউ পরপর দুই ম্যাচ, আমার মনে হয় না পরপর দুই ম্যাচ একই সেন্টার ব্যাক আমরা খেলাই দিচ্ছি, তো এটা ওদের মধ্যেও কেমিস্ট্রির মধ্যে একটা বাধা সৃষ্টি করবে। তো আমি সেই জন্য চাচ্ছি আজকের ম্যাচটাতে আমি জানি না শেরিফটাকে সে কতটুকু সিরিয়াসলি নিচ্ছে নাকি সেভিয়ার কথা চিন্তা করে সে নাচোকে বসাচ্ছে, কিন্তু কন্টিনিউ করতে পারতো, আমার আমার মনে হয় সমস্যা হইতো, তাহলে সেভিয়ার ম্যাচে হয়তো আলাবা যেত, কি জানি আমি বুঝতে পারছি না যে সে পরপর দুই ম্যাচ কেন একই সেন্টার ব্যাক কন্টিনিউ করে না।
আর আমাদের ফোর্থ যে সেন্টার ব্যাক ভাইহো, সে হচ্ছে লাস্ট ম্যাচে একটা ভারানে করতে, মানে ভারানে ট্রেড করতে গিয়ে যা করলো, যে ব্লান্ডারটা করলো, মানে এটার পরে অ্যাকচুয়ালি আরে তার আশাও ছেড়ে দেওয়া উচিত, আমি 20 মিনিট না 10 মিনিট পাবো এই আশা করা উচিত না।
ভাইয়া যখন আর একটা বলি ভাইয়াকে আজ পর্যন্ত যখনই একটু 10-15 মিনিট সুযোগ দেওয়া হয়েছে তখন সে কেমন কেমন যেন একটা না একটা ব্লান্ডার করে ফেলে, সে একটু সময় পায় আর নেমে একটা আচ্ছা একটা ছোট একটা ব্লান্ডার করে আসে।
আমার কাছে যেটা মনে হয় ভাইয়ের কাহিনী যে ও আসলে ওই 10 মিনিট অনেক স্পেশাল কিছু করতে চায় যে নিজের উপর অনেক বেশি প্রেসার দিয়ে ফেলে এবং তখনই আসলে ওই ইয়াটা করে যে আমি আসলে প্রুফ করতে চাই নিজেকে।
হ্যাঁ, ওই পরের ম্যাচে আমি 90 মিনিট চাই, এই 10 মিনিট আমি এমন কিছু করব যে পরের ম্যাচে আমাকে 90 মিনিট দিবে,
সে মানে ব্যাক ফেয়ার করে,
মানে
মারিয়ানো দিয়াজ এই দুইটা প্লেয়ার ঠিক কোন যোগ্যতা মাদ্রিদের জার্সি পরে এখনো এখনো অন্তত ডাগা উঠে বসে, মানে সিরিয়াসলি দেখতে খুব কষ্ট হয়।
বিশাল স্ক্যাম ভাই এই দুজনের মাদ্রিদে এখনো খেলা আসলে।
সমস্যাটার জায়গা হচ্ছে রাইটিং, বাট রাইটিং সমস্যা হলো সোফার কিন্তু এই সিজনে আমাদের রাইটিং থেকে আউটপুট বেশ ইমপ্রেসিভ, মানে আসেন্সিও বেশ ভালো পারফর্ম করছে, যদিও তার হ্যাট্রিকটা সম্ভবত হচ্ছে সেন্টার মোটামুটি একটা সেন্টার ফরওয়ার্ড রোল থেকে এসেছিল, আর লাস্ট ম্যাচেও আসেন্সিও অ্যাজ এ রাইট উইঙ্গার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসিভ। কিন্তু আজকে দেখা যাচ্ছে স্কোয়াডে ইনক্লুশনটা রদ্রিগোর, অলরেডি একটা কোশ্চেনও এসেছিল এই ব্যাপারে আসেন্সিওকে, আসেন্সিও আজকে কেন নেই, তো এক্ষেত্রে একটা বড় রিজন আমার কাছে মনে হয় রদ্রিগোর UCL কনফিডেন্স। আসিফ, what do you think about this?
Absolutely ভাই, আসলে এখানে রদ্রিগোর যে কয়েকটা বড় পারফরম্যান্স আসছে সবগুলা UCL, আমাদের প্রায় দুই তিনটা ম্যাচ সিঙ্গেলি উনি ও জিতেছে হচ্ছে উইনিং গোল করে, সো সেই ক্ষেত্রে ও যে মানে বুস্ট আপ হবে মানে ওর পারফরম্যান্সের দ্বারা টিম, তো সেই সেই হিসাব করে আসলে রদ্রিগো চান্স পাইছে বলে মনে হয়। আর এসেন্সিয়র বিষয়টা হচ্ছে আমরা মানে সিজনের শুরুতে শুনতে পাইলাম যে ওকে নাকি একটা ডিমারিয়া ওয়াইজ রোল টাইপ দিতে চায় মিড থেকে করে, কিন্তু আসলে ওখান থেকে দেখা যাচ্ছে যে ওর বেস্ট ইনপুট হচ্ছে অ্যাটাকিং থার্ডে আসলেই খেলাইলেই পায়। সো সেই ক্ষেত্রে ওই ডিসিশন দিকে আসলে সুইচ করছিল আনচেলত্তি, এবং লাস্ট ম্যাচেও সে আসলে রাইটিং
এ ছিল। ওয়ার্ক রেট তো কখনোই আসলে এতটা ভালো ছিল না যে সে একটা ডিমারিয়া শিফট করতে পারবে,
সেটা অবশ্যই মানে তারপর আবার এসিএল এর পরে তা আরো না যতটুকুই পাচ্ছিল। সো ওই হিসাবে আসলে এসেন্সিয়াল পারফরম্যান্স ভালো ছিল, বাট রদ্রিগো আজকে হেডস আপ পাইছে 100% ওর ইউসিএল ফর্মের জন্য আর বা পাস রেকর্ডের জন্য, এবং ও হচ্ছে ডেলিভার করছে। সো আনচেলত্তি যারা ওর প্রতি ওর চান্সের হচ্ছে সদ্ব্যবহার করে তাদের আসলে ও চান্স দেয় আসলে তার টিমে, যেটা আসলে আমরা যে প্লেয়ারটা স্কোয়াডে নাই সেই সেই প্লেয়ারের ইয়া থেকে আসলে আমরা বুঝতে পারতেছি সে কেন স্কোয়াডে নাই বা এখন 5-10 মিনিটও পায় না। এবং ইট ওয়াজ লং ডিউ, মানে ওর কিছুটা এরকম মানে ফিট থাকার পরেও যে তুমি তো নাই ভাই, তুমি এখন পরে আসলেও খেলার দরকার নেই, আগে আসলে তুমি বেঞ্চেই থাকো, এরকম একটা বিষয়।
আর ইউ ক্যান প্লে ফর ইওর ন্যাশনাল টিম। আচ্ছা
এবং ন্যাশনাল টিমের কোচ বলবে যে ও এখন ওর ক্যারিয়ার সেরা ফর্মে আছে, এরকম একটা স্টেটমেন্ট দিবে আর কি।
আচ্ছা আমি লাস্ট ম্যাচে হচ্ছে মানে কয়েক ম্যাচ আগে বেলজিয়ামের একটা ম্যাচ দেখছিলাম, সেখানে দেখলাম যে আই গেস 10 নম্বর জার্সিটাও এখন ওর কাছে নাই, ওর ছোট ভাইয়ের কাছে চলে গেছে, থরগানের কাছে এখন 10 নম্বর জার্সিটা।
এখন ভাই প্রীতি ম্যাচ হিসেবে দিছে আসলে, ওয়ার্ল্ড কাপ আসলে আবার পাওয়া যাবে, এখানে কোঠা আছে না।
ও আচ্ছা 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 ওকে। আচ্ছা তো ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে আনচেলত্তি এবার অনেক রোটেশন করছে ট্রু, আমাদের একজন প্লেয়ারকে যাকে এখন হচ্ছে বলা যায় যে ইন্টেনশনালি অ্যাটাক করা হচ্ছে, মানে লাস্ট সিজন পর্যন্ত যাকে আমরা মানে বলা যায় যে লিগ হারানোর জন্য ক্রুসিফাইড করেছিলাম, সে এখন আমাদের মানে আশা ভরসার অন্যতম স্তম্ভ। তো ভিনিসিয়াসকে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অপোনেন্ট ইন্টেনশনালি অ্যাটাক করছে, ইভেন লাস্ট ম্যাচেও আউট অফ নোহোয়ার মানে জাস্ট হচ্ছে মানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে মুভ করার মোমেন্টে যেভাবে অ্যাটাক করা হলো, দ্যাট কুড বি মানে মেবি দ্যাটস এন্ড অফ সিজন ফর ভিনিসিয়াস, বাট উই আর ভেরি মাচ ফর্চুনেট যে ভিনিসিয়াসের তেমন কোনো ইঞ্জুরি হয় নাই। তো এই যে মানে অপোনেন্টের ইন্টেনশনাল অ্যাটাকের শিকার হওয়া, এক্ষেত্রে কি যেহেতু রদ্রিগো এবং আসেন্সিও দুজনে বেশ ভালো ফর্মে আছে, আজকের ম্যাচে কি ভিনিসিয়াসকে লেফট উইং থেকে একটা রেস্ট দেওয়া যেত অনেক ভাই?
আচ্ছা একে তো আগেই বলছি যে আজকের ম্যাচটা কিরকম ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো এই ম্যাচে আমি রেস্টের প্রশ্ন তো আমি চিন্তা করতে পারছি না। হ্যাঁ এখন ভিনিসিয়াসকে আমি কিভাবে ইউজ করতে পারতাম, হ্যাঁ আমার নেক্সট ম্যাচ আবার সেভিয়ার সাথে, সেটা আবার হোম ম্যাচ। এখন আমি একটু পুরান প্রসঙ্গ টানবো, আনচেলত্তির হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ও প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্রেক আসলে ওর কেন জানি ফর্মের মধ্যে একটা চেঞ্জ আছে, এই জন্য আনচেলত্তিকে আমার খুব ভয় লাগে ইন্টারন্যাশনাল ব্রেক আসলে। আজকে তো আমি আগেই বলছি যে আজকে বেস্ট টিম নামানোটা খুব দরকার আমাদের যদি আমরা চ্যাম্পিয়নশিপ সিকিউর করতে চাই। ভিনিসিয়াস এর সেফটির কথা এখন ভিনিসিয়াস এখন আস্তে আস্তে তাকে ইম্প্রুভ করতে করতে যে লেভেলে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু মানে ভিনিসিয়াস লেভেলের মানে এই ধরনের স্কিলফুল প্লেয়ারদেরকে প্রায় দেখি যে মানে মাঠে যখন প্লেয়াররা তাদের স্কিলের কারণে অপোনেন্ট গরম হয়ে যায় তারপর তার প্ল্যান করা শুরু করে। আমরা নিউমার্ককে দেখছি, তারপর হচ্ছে স্কিল দেখানো অন্য প্লেয়ার মেসি বা আরো যারা আছে, হ্যাজার্ডরাও প্রাইম টাইমে, তারপর হচ্ছে এই ধরনের যারা স্কিল দেখায়, তো তাদের প্রতি অপোনেন্ট টিমের যখন দেখে যে পারে না তখন তাদেরকে একটা মানে ড্যামেজ করে তাদেরকে ইনজুরড করে ড্রপ করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এটা অনেক টিম এটা করে আসছে। তো ভিনিসিয়াসকে এই জিনিসটা ফেস করতে হবে, ভিনিসিয়াস যেহেতু প্রায় এখন 3 সিজন ধরে টানা খেলতেছে তো এই জিনিসটা তার মাথায় থাকতে হবে। আমার মনে হয়েছে এই জিনিসটা মাথায় রেখেই তার খেলাটা কন্টিনিউ করা উচিত। মাঝে মাঝে আমার মনে হয়েছে কোনো কিছু কিছু জিনিস টু মাচ করে, আবার মাঝে মাঝে সে মনে হয় যেন অনেক মানে হচ্ছে অনেক মানে আউট অফ নোহার অনেক কিছু করে ফেলছে। তো তার এখন যেহেতু যে ম্যাচিউরিটি আসতেছে এবং তার ম্যাচিউরিটি যে আসছে সেটা আমি দেখতেছি এবং যেটা মানে খেলার মাঠে দেখা যাচ্ছে সে অনেক ম্যাচিউর হচ্ছে, এই জিনিসগুলো আমার মনে হয় সে তার মধ্যে গ্রো করা উচিত যে মাঠে যেহেতু আমি এখন টার্গেটেড, কারণ সে নিশ্চয়ই দেখতেছে সে টার্গেটেড, সে ফিল হচ্ছে তার টার্গেটেড, তো তাকে আর আজকে এমন একটা টিমের সাথে খেলতেছে শেরিফ, এরা ডিফেন্সিভলি কতটা তাকে ব্লক করবে আমি শিওর না। চাইলেই কিন্তু ভিনিসিয়াস আসছে, চাইলে এই শেরিফ কিছু রামাজ কাটায় সে খেলে গোল দেওয়ার মতো, সে ভিনিসিয়াসের এখনকার ক্যাপাবিলিটি কিন্তু ওরকম যে এই টিমকে পুরাটা কাটায় কাটায় গোল দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি আসছে, কিন্তু এই ধরনের ক্যাপাবিলিটি থাকলেই কি আমি শো করবো কি করবো না, এই ম্যাচিউরিটিটা যখন ভিনিসিয়াস দেখানো শুরু করবে তখন তার ওই ধরনের সিচুয়েশনগুলা সে ওভারকাম করতে পারবে, যে নট এভরি টাইম সবসময় আমার এগুলো দেখানোর দরকার নেই, মাঝে মাঝে মানে অপোনেন্টের বুঝেও আমার খেলা উচিত নিজের সেফটির জন্য। তো ভিনিসিয়াসকে আজকে খেলানোটা আমি ঠিক মনে করি আজকের, কিন্তু আবার যদি খেলার ফার্স্ট হাফে যদি আমরা এমন একটা পজিশনে থাকি যে ইয়েস উই ক্যান কন্টিনিউ টু কিপ দিস লিড, তাহলে আমি মনে করি 50-60-65 এর পরে ভিনিসিয়াসকে রেস্ট দিয়ে পরের ম্যাচের জন্য রেডি করা, কিন্তু তাহলে আমাদের ভিনিসিয়াসের নিজেরও ভালো হবে এবং টিমেরও একটা ভালো একটা পজিশন।
রাইট, মানে সেভিয়া ম্যাচের আগে একটা রেস্ট আসলেই দরকার। আর ভিনিসিয়াস স্পেশালি হচ্ছে মানে মাদ্রিদের লেফট উইং লেজেন্ড রোনালদোকে তার হচ্ছে একটা আইডল হিসেবে নিতে পারে, আর রোনালদোর ব্যাপারে যে একটা হচ্ছে বদনাম আছে যে রোনালদো নাকি ড্রিবলার না, আমি জানি না যে মানে তারা অ্যাকচুয়ালি কত সাল থেকে খেলা দেখা শুরু করেছে, বাট 2006-07 সালে রোনালদো হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রিবলার্স ইন প্রিমিয়ার লিগ, বাট পরে যখন হচ্ছে একটা ইঞ্জুরিতে পড়লো, এরপর থেকে হচ্ছে এই ইঞ্জুরিতে যেন অন্তত ফেস করতে না হয়, কারণ যেহেতু দেখা যায় বল কোনো প্লেয়ার যখন বলের উপর ইন্টেন্স ড্রিবলিং করতে থাকে তখন দেখা যায় যে অপোনেন্টের প্লেয়াররা অনেক সময় মানে ইটস লাইক মানে দূর আর ভাল লাগতেছে না, এইটা এই টাইপের একটা ট্যাকল করে বসে, ঠিক আছে। তো এই 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 ধরনের ড্রিবলারদের কিন্তু আসলে ইঞ্জুরি চান্সটা অনেক বেশি থাকে, বাট মেসি হয়তো একটু মানে ডিফারেন্ট, মানে ওর মতো মানে ফিটনেস প্লাস ব্যালেন্সের প্লেয়ার অ্যাকচুয়ালি মানে ওয়ান্স ইন এ হিস্ট্রি টাইপের একজন প্লেয়ার সে এই অন্তত এই জায়গায়, বাট থিঙ্ক অ্যাবাউট নেইমার, মানে তার ম্যাক্সিমাম মানে ব্রুটাল ট্যাকলগুলো কিন্তু তার ড্রিবলিংয়ের সময়ই করা, তো ভিনিসিয়াসও যদি এই জিনিসটা কন্টিনিউ করে, এবং মানে ব্রাজিলিয়ানদের আম সরি কাউকে অফেন্ড করার ইচ্ছা নাই, বাট ব্রাজিলিয়ানদের দেখা যায় যে এই অভ্যাসটা খুব বেশি থাকে, তাই কারো যদি কোনো একটা স্কিল থাকে এই শোবট করার অভ্যাসটা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে অনেক বেশি থাকে। তো এখন কারেন্ট ফুটবল যেহেতু আর ওই জায়গায় নেই, সেহেতু ভিনিসিয়াসের উচিত অবশ্যই অন্তত কনসিয়াসলি খেলা, বাট ওয়ান থিং যে জিনিসটা আমার ভিনিসিয়াসের ইম্প্রুভমেন্টটা খুব ভালো লাগে সেটা হচ্ছে আগে ও যেরকম হচ্ছে সাইড লাইন ধরে কেন যে দৌড়াইতো ও নিজেও জানতো না, এবং বলটা হচ্ছে সে দৌড়াইতে দৌড়াইতে কর্নারের কর্নার পর্যন্ত নিয়ে যেত, তারপরে ড্রিবল করে বের কাটিং করতে গিয়ে আইদার বলটা লুজ করতো অথবা হচ্ছে সে নিজে
ওয়ে উঠে একটা শট মারতো মাঝে
মাঝে, আর এটা হচ্ছে মানে কই যে শট মারতো মানে স্পেসএক্স এর বিকল্প হিসেবে সে নিজে একাই বল চান্দে পাঠাইতো আর কি, এই অবস্থা। তো এই সিজনে আমি লাস্ট ম্যাচে যে গোলটা হয়েছিল যে বেনজেমার কাছ থেকে হচ্ছে মদ্রিচের কাছে দেন ভিনিসিয়াসের কাছে,
এটা তো ভাই এই গোলটা মনে হলো পুরাই একটা ফিফা গোল, মানে এর এর চেয়ে ফিফা গোলের এর চেয়ে বড় উদাহরণ হতে পারে না।
আমরা হচ্ছে এখানে বেশ আমরা বেনজেমাকে নিয়ে এখানে অনেক কথা বলতেছি ট্রু, বাট ওই ইভেন ওই ম্যাচে শেষেও যখন আমরা পডকাস্ট করতেছিলাম তখনও আমরা বেনজেমার বেনজেমা যে ওই মুহূর্তে ভিনিসিয়াসকে বল না দিয়ে মদ্রিচের কাছে বলটা দিলে এই জিনিসটা অনেক প্রেস করলাম, বাট আমি যখন পরে ম্যাচটা আরো একবার দেখলাম তখন দেখলাম যে মানে এখানে ভিনিসিয়াসেরও খুব মানে জাস্ট ইন এ সিঙ্গেল মুভমেন্ট অসাধারণ একটা মুভমেন্ট ছিল, সেটা হচ্ছে ও ইউজুয়ালিও যেহেতু খুবই স্পিডি প্লেয়ার তো নিজেকে ডিসেলারেট করতেও কিন্তু একটু সময় লাগে, বাট ও মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু নিজেকে ডিসেলারেট করে অফসাইড ট্র্যাপটা কিন্তু ভেঙে চলে আসছিল। এই যে ম্যাচুরিটিটা এই এই জিনিসটাই আমার কাছে খুব ভাল লাগে দেখতে, যে রিগার্ডলেস অফ হোয়াট সে কি স্কোর করতেছে না করতেছে কয়টা গোল করতেছে কয়টা অ্যাসিস্ট করতেছে ডাজন্ট ম্যাটার টু মি, মানে যদি আমি সবকিছু বাদ দিই এই ম্যাচিউরিটি আমার কাছে অনেক বড় একটা ম্যাটারের জায়গা, এবং এটা যদিও কন্টিনিউয়াস রাখতে পারে আই গেস মানে ভিনিসিয়াস নিয়ে আর আর্গুমেন্ট আমাদের কখনো ইন ফিউচারে করতে হবে না। আচ্ছা, যদিও একজন একটা কমেন্ট করেছে একটু সেলফিশনেসও মাঝে মধ্যে কাজ করে ভিনির মধ্যে, ওয়েল পয়েন্ট অফ ডিসপিউট আসিফ তোমাকে দিয়ে শুরু করি।
এখন হচ্ছে যেটা বিষয় যে অনেক ইয়াং একটা, আমাদের মাদ্রিদে ও খেলা শুরু করছে 18-19 বছর বয়সে, তো ম্যাচুরিটি আসতেও তো কিছুটা টাইম লাগে, এইটা আসলে ওর সেলফিশনেস বলবো নাকি ওর একটু অথরিটি ইয়া করার একটা বিষয়, যেটা যদি আমি বলি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ একটু অফ টপিকই বলি, ওরে ফার্স্ট হাফে হচ্ছে ডিমারিয়া হচ্ছে একটু নাটমেক করছিল, তো সেটা সে একটু পার্সোনালি নিছে, এবং সেকেন্ড হাফে সে একটা রেইনবো ফ্লিক করছে ডিমারিয়ার উপরে, এন্ড এই ক্ষেত্রে লাতিন আমেরিকান ফুটবলে রেইনবো ফ্লিক ডাজেন্ট ম্যাটার, বাট এইরকম একটা ইসে অনেক কম্পিটিটিভ একটা ম্যাচ ইউসিএল, এইখানে যদি একটা রেইনবো ফ্লিকের কারণে একটা দলের একটা ভাইটাল মোমেন্টে একটা ইয়া ক্ষতি হয়ে যেতে পারে, এখন এটা আসলে আপনি সেলফিশনেস বলবেন না ওর হচ্ছে নিজের একটু যে আমি পারি আমি কেন দেখাবো না বা আমার সাথে একটু ইয়া হয়েছে,
আর এটা এটা লাতিন আমেরিকান ফুটবলের কালচার।
সবকিছুই ছিল, বাট এই সিজনে ও পাসিং অপশন থাকলে অলওয়েজ ইউটিলাইজ করছে এবং নিজে বেটার পজিশনে থাকলেও হয়তোবা বেনজেমা স্কোরিং পজিশনে বেনজেমাকে পাস দিছে, এবং এবং গত সিজনে যদি বেনজেমা ভিনিসিয়াসের কিছু ঘটনা প্রবাহ ছিল এগুলো আসলে আর কোনো ইয়াতে লাগতেছে না, তো সেই ক্ষেত্রে কিছু ঘটনা হয়তো বা সেলফিশনেসের মতো লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় না ও উইলিংলি কিছু করতেছে না, এবং বাই বয়স বাড়তে থাকতে থাকতে ওর আসলে এগুলা কিছুই থাকবে না, কিন্তু যখন আসলে যেটা অনেক ভাই বললো যে আসলে এখন ওর নিজের আসলে নিজেকে কন্ট্রোল করা লাগবে যে আমি কখন এটা করবো বা কখন আমার এটা কন্ট্রোল করা উচিত, কারণ আগের দিন যেটা বললেন রিফাত ভাই যে এই উইং থেকে শুরু করছে প্রায় চারটা প্লেয়ারে কাটাই দিছে এবং লাস্টের ট্যাকেলটা ওয়াজ লাইক মানে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানে পারতেছি না আটকাইতে এরকম একটা বিষয় আছে, এবং ওখান থেকে একটা ACL ইনজুরি হয়ে যেতে পারত, এরকম কিছু ঘটনা থেকে আসলে বাঁচা লাগবে, এবং নেইমারের উদাহরণটা এখানে আসলে অনেক বড় এবং নেইমারকে অনেক সেলফিশ বলা হয় এই কারণে যে আসলে ও নিজের শোবোর্ডিংটাকে আসলে অনেক প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে ভিনিসিয়াসের আগে শোবোর্ডিং কমছে এবং যেহেতু সেন্টার অ্যাটাক করে খেলতেছে যেটা আগের সিজনগুলোতে করতো না, আগের সিজনে সে উইং দিয়ে দৌড়াতো, তো উইং দিয়ে দৌড়ানোর সময় তার কাছে মনে হতো যে আসলে ওইখানে কিছু শোবট করার চান্স আছে, বাট সেন্টার অ্যাটাকের সময় আসলে এখন যতটুকু বলতেছি যে আসলে ও ম্যাচুরিটি আস্তে আস্তে আসতেছে এবং এই প্লেয়ারদের আন্ডারে খেলতে খেলতে ওর আসলে আরো ম্যাচুরিটি আসবে এবং এই এইটা আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না।
আচ্ছা বেনজেমা টপিকটা যখন আসলো মানে অনেকদিন আর কি বেনজেমার আউট আউট অফ ফুটবল একটা টপিক নিয়ে আমরা খুবই টেনশনের মধ্যে ছিলাম যে কি হয় না হয়, বাট ফাইনালি উই গট রিলিজ অফ দিস। তো এখন এই বেনজেমার হচ্ছে যে গত কয়েকটা দুইটা সিজন ধরে হচ্ছে সে যেই ধরনের পারফরমেন্স দিচ্ছে এই এই রকম অ্যাকচুয়ালি সিচুয়েশনে যদি বেনজেমাকে কোনো হারানো লাগতো সেটা অবশ্যই মাদ্রিদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, অভিজ্ঞাসটি মানে এমন একটা ক্ষতি যেটা অ্যাকচুয়ালি মানে প্রভাব সম্ভবত রোনালদোকে হারানোর চেয়ে একটা বড় রকমের ক্ষতি হয়ে যেত, আর প্লাস ফ্রান্সের জন্য যেহেতু ফ্রান্সও মানে সব এই অফুটবলীয় কারণগুলোকে বাদ দিয়ে যেহেতু বেনজেমাকে এখন ফ্রান্স টিমে ইনক্লুড করা হয়েছে, সো ফ্রান্স নিজেরাও খুব ভালোভাবে সাফার করতো সেটার জন্য, স্পেশালি হচ্ছে এই উয়েফা নেশনস এই সরি নেশনস লীগের ম্যাচগুলোতে যখন দেখা গিয়েছিল যে বেনজেমা ইফেক্টটা কি, ইভেন লাস্ট ম্যাচেও হয়তো বেনজেমা গোল পায় নাই বাট আমাদের মিডফিল্ড আর অ্যাটাকের মধ্যে লিঙ্কিংয়ে বেনজেমা যে অসাধারণ ভূমিকাটা ছিল, হয়তো ওর নামের সাথে কোনো অ্যাসিস্ট নাই ইফ আই এম নট রং, আসিফ কোনো অ্যাসিস্ট ছিল কি গত ম্যাচে?
না ছিল না,
ছিল না কোনো অ্যাসিস্ট ছিল না, বাট স্টিল বেন মদ্রিচের গোল সরি ভিনিসিয়াসের গোলটার জন্য পুরো ক্রেডিটটাই হচ্ছে বেনজেমা
পাওয়ার জন্য, আসলে আমাদের রাইভাল টিমের কিছু টার্ম ইউজ করেন তাহলে একটা প্রি অ্যাসিস্ট ছিল আসলে।
আচ্ছা আচ্ছা ওয়েল প্রি অ্যাসিস্ট, বাট মানে এটা অ্যাকচুয়ালি প্রি অ্যাসিস্টের চেয়ে অনেক বড় বড় বিষয় ছিল, ওয়েল রাইভাল টিমের মতই হচ্ছে যে মানে মিডফিল্ড থেকে একরকম বল ক্যারি করে নিয়ে হচ্ছে প্রি অ্যাসিস্ট ছিল থ্যাঙ্কস টু আওয়ার রাইভাল প্ল্যান, মানে খুব সুন্দর একটা টার্ম এন্ড সুন্দর একটা সেন্টেন্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য
এবং আমরা মাঝে মাঝে ইউজ করতে পারি বেনজেমার কল্যাণে।
ইয়া তো মানে বেনজেমা বন্দনা অনেক কিছুই করা যেতে পারে, বাট আমি একটু কোর্তোয়া বন্দনায় আসি এবার, আজকে কোর্তোয়ার প্রফেশনাল স্টেজে হচ্ছে 500 ম্যাচ মাদ্রিদে জয়েন করার পর প্রথম সিজনে আমরা কোর্তোয়াকে নিয়ে অনেক রকম ট্রল করেছি, বাট দেন হি ইজ ওয়ান অফ দা আওয়ার বিগ নেমস এবং মানে প্রবাবলি আমাদের সবচেয়ে বড় ভরসার নাম হচ্ছে কোর্তোয়া, ইভেন লাস্ট ম্যাচেও লাস্ট 3 মিনিটে আমরা দুইটা ক্লিয়ার গোল কনসিড করার মতো অবস্থায় ছিলাম, সামহাও কোর্তোয়া সেভড আস। তো এই যে মানে কোর্তোয়ার এই 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 যে রোলটা, এইটা কি আসলে মাদ্রিদের মানে এই রকম একটা গোলকিপার যখন হচ্ছে পিছনে থাকবে অটোমেটিক্যালি তো হচ্ছে ডিফেন্ডারদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসার কথা, বাট আমাদের ডিফেন্ডারকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি শেকি এটার কারণ কি হতে পারে, মানে কোর্তোয়ার সাথে কি আমাদের ডিফেন্সের লিঙ্ক কি এতই বাজে অর এনিথিং এলস অনেক ভাই?
আচ্ছা, কোর্তোয়ার ক্ষেত্রে বলার আগে আমার হঠাৎ খেয়াল হইলো জিনিসটা, আমি আগে খেয়াল করি নাই, যে আমি যতটুকু মনে পড়ে আমি যখন থেকে রিয়াল মাদ্রিদের খেলা দেখি তখন থেকেই তো মনে হয় দুই হাজার থেকে যখন খেলা দেখি, মানে প্রবলি হচ্ছে ক্যাসিসকেই দেখে আসলাম, এরপরে মাঝে মাঝে অন্য একজন, তারপর বোধ হয় পরের দিকে কন্টিনিউসলি ধরে নাভাসের আগে আরেকজন ছিল আলভেস মনে হয়,
ডিয়েগো লোপেজ,
লোপেজ সরি লোপেজ, এরা আমি কখনো খেয়াল করিনি আমার ওদের অন্যান্য গোলকিপারের হাইট কত ছিল, বাট রিসেন্ট হঠাৎ খেয়াল হইলো আর কি, কোর্তোয়া তো অনেক লম্বা, কত হাইট দেখি এত লম্বা গোলকিপার, লাইক নিয়ার অ্যাবাউট 200 সেন্টিমিটার, 6'7" 200 সেন্টিমিটার নিয়ার অ্যাবাউট, এই ধর এই হাইটের গোলকিপার রিয়াল মাদ্রিদের গোলপোস্টে লাস্ট কবে ছিল আমার মনে নেই, বা এর কাছাকাছি হাইটেরও, লাইক মোর দেন 190 সেন্টিমিটারের একটা গোলকিপার রিয়াল মাদ্রিদের গোলপোস্টে কখন ছিল আমার ঠিক মনে নাই। তো এটা ভালো না খারাপ সেটা বুঝতে প্রথম প্রথম টাইম লাগতো, যখন প্রথম প্রথম করতে আর মানে প্রায় পায় না যে নিচে দিয়ে বল চলে যেত, জিনিসটা খুবই অড লাগতো, মানে তাহলে কি এত লম্বা গোলকিপারকে আসলেই আমাদের শুট করতেছে না, কিন্তু পরবর্তীতে করতে যেভাবে কাম ব্যাক করলো এবং পরপর দুই যে খেলা দেখাইলো এবং এখনো সে করতে যেভাবে ক্যারি করে যাচ্ছে তার ফর্ম, এবং এখন মনে হচ্ছে যে মানে আসলে এরকম একটা লম্বা গোলকিপার আসলে অনেক ব্লেসিং, আর অন্যান্য ক্লাব যদি কম্পেয়ার করি লাইক সাম আগে যদি দেখে থাকি চেক বা বর্তমানে ডোনারুমা বা নয়া টাইপের অন্যান্য যারা লম্বা গোলকিপার আছে রিয়াল মাদ্রিদের ইতিহাসে, কিন্তু এত লম্বা গোলকিপার বা এরকম হাইট মেনটেন করা গোলকিপার আমি দেখিনি কখন, এটা সাডেনলি আমার মনে হলো যে এই জিনিসটা আমি একটু দেখি বলি। এখন কোর্তোয়ার ক্ষেত্রে যেটা বলতেছে, কোর্তোয়ার আসলে এখন দায়িত্বটা অনেক বেশি, দায়িত্ব এই বেশি হওয়ার কারণটাও অনেকটা আঞ্চলিকের উপরে ডিপেন্ড করতেছে, যে যেহেতু সেন্টার ব্যাকে একটা কোনো ফিক্সড পজিশন খুঁজে পাচ্ছে না, তো কোর্তোয়ার উপর দায়িত্বটা চলে আসতেছে এবং সেন্টার ব্যাকে ফিক্সড পজিশন আর খুঁজে না পাওয়ার কারণে অনেক জায়গায় ল্যাক পড়তেছে, অনেক জায়গায় কাভার হয়ে যাচ্ছে, কোর্তোয়াকে একাই কাভার দিতে হচ্ছে, কোর্তোয়ার কিছু ভুল আমি দেখি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে আমাদের রিফাত বোধে কোনো কারণে মিসিং, আচ্ছা কিছু ভুল আমি দেখি কিন্তু ওর ওভারঅল যে ইম্প্রুভমেন্ট এবং ওভারঅল যে পারফরমেন্স সেটা আমাদের রিয়াল মাদ্রিদের ডিফেন্স অনুযায়ী, মানে কারেন্টলি এই ডিফেন্স অনুযায়ী কোর্তোয়া যা করতেছে সেটা মোর দেন এক্সপেকটেশন।
কোথায় মারবে, বাট আসলে এত লো মারে ওর ক্ষেত্রে পেনাল্টি এগেন্স্ট গুলো দেখবেন যে অনেক লো মারে, সেক্ষেত্রে রিচ করতে পারে না, সেটা হচ্ছে একটা ডাউন সাইড, এটা একটা হইতে পারে লম্বার জন্য, বাট এছাড়া বাকি সব দিকে
মানে তখন হচ্ছে যেমন আমার স্টিল মনে আছে এই লোপেস, ডিয়েগো লোপেস যখন ডর্টমুন্ডের কাছে 4-1 খাই, 3 গোল ছিল ফার্স্ট বারে এবং 3টা গোলই ফার্স্ট বারে হওয়ার সময় লোপেজের রেঞ্জে ছিল, বাট একটু তার একটু হাইট একটু বেশি হওয়ার কারণে তার লোতে নামতে সময় লাগছিল, আমি আমার এই ওই ম্যাচটা এত মনে থাকে কারণ ওই সময় আমি প্রচুর অ্যান্টি লোপেজ পার্সন ছিলাম, এই জন্য লোপেজের পুরো পারফরমেন্সটা আমার মনে আছে, তো ওইটাই আমি একটু টানলাম। টানার পরে এখন করতেছে বলতেছি যে করতো যেভাবে তার যে সে যেভাবে মানে পায়ের ফাঁকে দিয়ে গোল মিস করতো, লো রেঞ্জের গুলো সে ডিসিশন নিতে ভুল করতো, সেইগুলো কাম ব্যাক করে সে এখন যেভাবে কাভার দিচ্ছে, যেভাবে নিজেকে প্রিপেয়ার করছে, এটা ট্রেমেন্ডাস, এবং এটা তার এখন আমার মনে হয় না সে এই লেভেল থেকে আরো উপরে যাইতে পারবে, কারণ সে এখন আমার মনে হচ্ছে সে তার পিক পিক লেভেলে আছে এবং পিক ফর্মে আছে, তাকে সাপোর্ট দিতে হবে এখন আমাদের সেন্টার ব্যাকদের। একটা জিনিস হচ্ছে আমরা এরিয়ালি উইক হয়ে গেছি, একটা রিয়াল মাদ্রিদ এক বছর আগেও রামোস আর ভারানেকে নিয়ে মানে লাইক এরিয়াল আনস্টপেবল ছিল, সেখানে আমরা এরিয়ালে প্রচুর উইক হয়ে গেছি, এই শেরিফের সাথে আমাদের আগের লেকের ম্যাচে আমরা 14-15 কর্নার পাইছি, একটা গোল দিতে পারিনি, 14-15 কর্নার পাইলে তো আমরা তো রামোস থাকলে বা ভারত থাকলে ওই 2-3 গোল এমনি দিয়ে দিতাম, কিন্তু এখন হচ্ছে না, একে তো গোল দিতে পারতেছি না, আবার কর্নার সেট পিস এগুলোতে আমরা ডিফেন্ড করতে প্যারা খাচ্ছি, এই ক্ষেত্রে আমার মনে হয় যে কোর্তোকে একটু যদি রেসপন্সিবিলিটি নিতে পারে যে সে ডিফেন্সটাকে একটু কন্ট্রোল করলো যে এইসব সেট পিস গুলোতে, তাহলে আমার মনে হয় তার দিক থেকে একটু বেটার সাপোর্ট বা মানে ডিফেন্স একটু বুঝতে পারবে কোর্তোয়া। আমার আর একটা কেন যেন মনে হচ্ছে একটু কম ভোকাল, সেই আর একটু ভোকাল যদি হয়, কারণ এখন আমার ডিফেন্স স্টিল নট রেডি, তো এই অবস্থায় তারপর ক্যাপ্টেনও ওরা না, তো এই অবস্থায় ডিফেন্সকে কন্ট্রোল করার জন্য, ডিফেন্সকে লাইনে রাখার জন্য, ধরার জন্য কোর্তা যদি আর একটু ভোকাল হয় এবং সে আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে ওদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, আমার রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা আর একটু কম্প্যাক্ট হবে এবং এই টু সিবি কিপারের যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটা আরও মানে প্যাক্ট হবে, কম্প্যাক্ট হবে আমি মনে করি।
না এবং কোর্তো আর ভোকাল না হওয়ার পিছনে আমার মনে হয় ফার্স্ট সিজনে ওর এত ডাউন পারফর্ম করার ক্ষেত্রে ওর হচ্ছে কিছু মেন্টাল ইস্যুস ছিল, যেহেতু চেলসির সাথে অনেকদিন খেলে আসছে এবং চেলসি থেকে এইভাবে বিদায় নেওয়াটার সাথে, এবং ফ্যানদের আসলে পুরা চেলসি ফ্যান বেস আসলে ওর প্রতি বিমুখ হয়ে গেছিল এবং বিভিন্নভাবে ইয়া ছিল, সো মেন্টাল কিছু ইস্যুস ছিল, কারণ কোর্তো আর কোয়ালিটি নিয়ে আসলে কারোই কখনো ইয়ে ছিল না, যে সন্দেহ ছিল না যে ও খারাপ করবে, কিন্তু আসলে অ্যাডজাস্ট করার বিষয়টা আর মেন্টালি কিছু চ্যালেঞ্জ ফেস করছে, সেই কারণে আমার মনে হয় আন্ডার পারফর্ম করছে। কিন্তু আসলে এই যেটা বললেন যে গোলকিপারের আসলে ভোকাল হওয়া লাগবে, এবং এখন মাদ্রিদে দেখা যাচ্ছে যে ব্যাকলাইন থেকে যে একটা লিড দিবে সেটা হয়তো আলাবা কিছু ক্ষেত্রে দিতেছে, বাট আলাবার অবডে যাইতেই পারে, বাট আগে যখন আমাদের রামোস ছিল বা আগে আমাদের ক্যাসিয়াস ছিল তখন আসলে আমাদের এই পিছন থেকে যে ভোকাল থাকবে না কেউ এরকম কোনো বিষয় ছিল না, সো এই এইটা একটা ইস্যু হতে পারে যে আমাদের লাস্টের 15 মিনিট স্মুথলি শেষ করার ক্ষেত্রে যে এরা যদি একটু ভোকাল থাকে গেমগুলো অনেক স্মুথলি শেষ হইতো, যেটা হচ্ছে আমরা কিছু ব্লান্ডারের মাধ্যমে আর কি শেষ করতেছি, সো এই এই জিনিসটা করতে আর ক্ষেত্রে, এবং এই এই লেট গোল বা সে কি কিছু গোলের জন্য ও আসলে কোনো মানে মানে কি বলে স্বীকৃতি পাবে না, যে আসলে এত ভালো ফর্মে আছে বাট তবুও এই যে ফিফা বেস্টের জন্য আসলে সে নমিনেটেড হয় নাই জাস্ট বিকজ বেলজিয়াম নিয়েও কোনো ভালো পারফরমেন্স ছিল না ইউরোতে, অ্যান্ড এবং মাদ্রিদের সিএস সংখ্যা আসলে ইনসেন্ডি লো, সো এই এই কারণগুলো আসলে মনে হয় ভোগাইছে।
আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, টেকনিক্যাল ইস্যুর কারণে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি বোধহয় হচ্ছে কোর্তো আলোচনাটা অনেকটা মিস করে ফেললাম, যাই হোক আরে লাস্ট মোমেন্টটা আমি কিছুটা শুনেছিলাম, সো আই মানে মোটামুটি বুঝে নিচ্ছি আর কি যে ডিসকাশনটা কি ছিল। তো লাস্ট একটা টপিকে আসি, দুজনের জন্যই কোশ্চেন, ক্রুস মদ্রিজ গেলে তার রিপ্লেসমেন্ট আসলে কি হতে পারে? প্রত্যেকটা ম্যাচেই এই একটা জিনিস হচ্ছে স্পেসিফিক্যালি খুব মানে ভালোভাবে চোখে পড়ে, দ্যাটস হোয়াই প্রত্যেক গেস্টকে আমি সেম কোশ্চেনটা করি, সবার অপিনিয়নটা আমার মানে জানার খুব ইচ্ছা। আসিফ,
ক্রুস মদ্রিজ মাদ্রিদের জন্য একটা ফিরোমনা হয়ে গেছে আসলে, মানে এর চেয়ে ভালো পাওয়া যাবে না অবভিয়াসলি, সো এর চেয়ে আসলে অনেক লো চিন্তা করা লাগে, এক্সপেকটেশন যে আমাদের যদি এমন থাকে নতুন একটা প্লেয়ার আসলো আমরা এক্সপেক্ট করতেছি যে ওরা ক্রুস মদ্রিজ লেভেলের খেলা দিবে বা ক্রুসের মতো গেমটা কন্ট্রোল করবে, মদ্রিজের মতো খেলা ফ্লো বাড়াবে বা এরকম কিছু, সো এক্সপেকটেশনটা আসলে নতুন যে কেউই আসবে আমাদের প্রথমে ভালোই লাগবে না, আমরা ডিসকার্ড করে দিব না কিছুই হয় নাই। সো আমাদের ফার্স্টের আমাদের যে রিসোর্স আছে এর মধ্যে থেকে ভালভার্দে আসলে কার রিপ্লেসমেন্ট হবে এটা আসলে আমি বলতে পারতেছি না আসলে, কিন্তু যদি আমরা বাইরে থেকে কোনো রিসোর্স আনি সেক্ষেত্রে পোগবাকে নিয়ে আসলে অনেক কানাঘুষা শোনা যাচ্ছে, তো ওর ইনক্লুড হইলে কিছুটা হয়তোবা মদ্রিজের অভাব পূরণ করা সম্ভব, কিন্তু কতটুকু ঠিক সেটা আবার পোগবার ফর্মের উপর ডিপেন্ড করে, পোগবা অনেক ম্যাচে আসলে ইনকনসিস্টেন্সির জন্য আসলে আমাদের তার দলকে সাফার করতে হয়, তো এইটা একটা। আর মদ্রিজ সম্ভবত আরেক সিজন রিনিউ করতে পারে, তো সেই ক্ষেত্রে নতুন যদি কেউ আসে তো টিমের মধ্যে অ্যাডজাস্ট করা যেতে, তো এরকম একটা টিমের যে তার রোলটা আছে এই ব্যাটনটা যদি সে পাস করতে পারে সেক্ষেত্রে রোল সম্পর্কে জানাইতে পারে যে কি করবে, তো এই এইটা একটা হইতে পারে যে আসলে ক্রুস মদ্রিজের রিপ্লেসমেন্ট ওরাই আসলে টিমে ইন্ট্রিগেট করে দিয়ে যাবে যেই হোক সেটা, এখন স্পেশালি কে হবে সেটা আসলে বলা কঠিন আসলে এই মুহূর্তে।
অনেক ভাই
হ্যাঁ, ক্রুস মদ্রিজের ইস্যুতে চিন্তা করলে আমরা রিপ্লেসমেন্ট আসলে চিন্তা করে আমরা পাবো না, স্টাইল তো ডিফারেন্ট। ক্রুস মদ্রিজের যে রিপ্লেসমেন্টের থেকে আমি যেটা চিন্তা করি যে এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা কম্বিনেশন অনলাইন অফলাইন ইভেন সোশ্যাল মিডিয়াতে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর কম্বিনেশন, এটা 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 মানে মানে ভাষায় প্রকাশ করার মতো, মানে এরকম একটা কম্বিনেশন, এরকম একটা জিনিস, এরকম একটা ডুও, এই কেমিস্ট্রি আমার মানে এদের রিপ্লেসমেন্টের দরকার নেই, এরকম একটা কেমিস্ট্রি একটা ডুও দেখতে চাই এদের লেভেলের, না এদের 50% লেভেলের পারফর্ম করলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের মিড লেভেলটা কন্টিনিউ করে যাবে, আমার দেখা দরকার যে এরকম একটা কেমিস্ট্রি আমরা ক্লিয়ার করতে পারতেছি, না এরকম ডুও যে যে এইভাবে মানে হচ্ছে একজন আরেকজনকে সব জায়গায় ব্যাকআপ দিয়ে যাবে, দুজন দুজনকে মানে লাইক পরিপূরক এভাবে একটা কেমিস্ট্রি ক্রিয়েট করতে পারে। এখন আমাদের পাইপলাইনে একটা আছে কামাভিঙ্গা, মানে পাইপলাইনে বলতে সে আসলো, তারপর হচ্ছে ভালভার্দে কিছুটা ক্রিয়েট করছে। ভালভার্দে যখন প্রথম খেলা শুরু করছে তখন আমি গ্রুপে একবার কমেন্ট করছিলাম যে ওর খেলা দেখে মনে হচ্ছে ও কিছুটা ক্রুজ কিছুটা মডরিচ দুইটাই একসাথে ক্যারি করতেছে অনেক আগে, বাট রিসেন্টলি ওরা ওভাবে খেলা মাঠে দেখি না, ও এখন চান্স পায় না, কেন পায় না বোধহয় ইনজুর ছিল বা এরকম কিছু, তো পায় না এখনো ইনজুর, তো ওকে আর দেখা হচ্ছে না। তো মিনওয়াইল আমাদের মধ্যে মিডিয়া আর একটা প্লেয়ার ক্রিয়েট হয়েছে ব্লাঙ্কো, মানে পাইপলাইনে, আর ক্যামিঙ্গা তো আসছেই। ক্যামিঙ্গার এখনো আমি মানে সে কি কি স্টাইলের প্লেয়ার, সে কি লাইক বক্স টু বক্স নাকি হচ্ছে অ্যাঙ্করম্যান, সেটাও আমি এখন বুঝতে পারছি না। এদের থেকে কি ওই ওই কম্বিনেশনটা পাবো কিনা সেটাও বলতে পারছি না। ক্রুজ মডরিচ রিপ্লেসমেন্ট, তবে আমার ইচ্ছা যে এদের মানে এক্সাক্ট রিপ্লেসমেন্ট তো আমরা পাবো না, কিন্তু আমি চাই যে এরকম একটা ডিফেন্সিভ ট্রায়ো বা ডুও হোক, যে যাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন থাকবে, যে যারা এরকমই একজন আরেকজনকে কাভার দিয়ে এরকমই একজন আরেকজনকে অন অ্যান্ড অফ কাভার দিতে থাকবে, তখন অটোমেটিক্যালি তাদের থেকে আমরা ওই এই লেভেলের একটা পারফরমেন্স পাবো। যেমন আমি যদি আর টু রেফারেন্স আনি রাইভাল টিম থেকে, যে তাদের একটা ট্রায়ও ছিল খুব ভয়ানক ট্রায় ছিল জাভিনেসা বুস্কেট, তো তাদের এই ট্রায়টা যখন মিস হয় বা এই ট্রায়টা যখন ভাঙে, তারপরে তারা একটা তারা কিন্তু অনেক এক্সপেকটেশন রাখে তাদের পরবর্তী যতগুলা মিড আসে তাদের থেকে, যে এখনো কিন্তু ওদের অনেক এক্সপেকটেশন আছে যে এফডিজে থেকে পেড্রি থেকে আরো যে আছে, ইন্ডিভিজুয়ালি এক একটা প্লেয়ার খুবই ভালো, কিন্তু এখনো ওদের খেলা দেখে আজকে তো হচ্ছে খেলা দেখে আমার মনে হয় যে তাদের মধ্যে ওই কেমিস্ট্রি বা ওই ডুও বা ওই রকম একটা বন্ডিং ক্রিয়েট হয় নাই। তো আমার সেই জন্য মানে ইন্ডিভিজুয়ালি একটা প্লেয়ার অনেক ভালো হইতে পারে, কিন্তু যদি টিম ওয়াইজ বা ডুও ওয়াইজ বা ট্রায়ো ওয়াইজ তার যদি বন্ডিংটা ক্রিয়েট না হয় সেটা না আমাদের ইম্প্যাক্টটা ফেলবে না। আমার এক্সপেকটেশন হচ্ছে যে প্লেয়ারের কোয়ালিটি খুব হাই হোক আর না হোক বা কাছাকাছি হোক, কিন্তু ডুওটা যদি ক্রিয়েট হয়, আর এই ক্ষেত্রে আমার কিছু যদি কোনো একটা স্পেসিফিক প্লেয়ার আমি চাই যে মিডে, পগবার কথা তো বললোই, কিন্তু পগবার ইনকনসিস্টেন্সিটা অনেক বেশি, ফ্রান্স ফ্যান হয়েও আমি পগবাকে অতটা মানে ক্রিয়া করবো না। আমার স্যাভিজারকে খুব ভালো লাগছিল, যদিও আমি যেহেতু জানি যে সে বোধ হয় বায়ার্নের সাথে লিঙ্কড আছে, কিন্তু আমার স্যাভিজারকে খুব ভালো লাগছিল ছেলেটার মধ্যে। আমার মনে হচ্ছে যে সে মাদ্রিদের খেলার স্টাইলের সাথে সে যায়, বিশেষ করে কুর মজির খেলার স্টাইলটা ওর ও হচ্ছে ক্যারি করতে পারবে, যদি ও বায়ার্ন চলে না যায় তো হয়তো আমরা ওকে রাখতে পারি রাডারে।
আমি যদিও লাতিন
প্লেয়ারদেরকে খুব বায়ার্নে চলে গেছে আসলে এই সিজন,
চলে গেছে অলরেডি না ও
আচ্ছা, আমি যদিও হচ্ছে লাতিন প্লেয়ারদেরকে একটু অপছন্দ করি পার্সোনালি শোনা, আমি জাস্ট হচ্ছে লাতিন স্টাইলটাকে খুব একটা পছন্দ করি না, স্টিল আমার লাতিন একটা প্লেয়ারকেই হচ্ছে মদ্রিচের মোটামুটি মানে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট মনে হয়, অ্যান্ড হি ইজ পাকেতা। তো আমি আমি পার্সোনালি হচ্ছে এক্সপেক্ট করব যে একটা সময় পাকেতা মাদ্রিদে খেলবে, যাই হোক ফিউচারেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কী হয়। আচ্ছা নট দ্য লাস্ট কোয়েশ্চন, আর ট্রিবিউট টু আওয়ার এক্স ক্যাপ্টেন সার্জিও রামোস, অনেকদিন পর তাকে ইউসিএল এ দেখা যাচ্ছে, বাট নট ইন দ্য ট্রেডিশনাল হোয়াইট জার্সি, হাউ উইল ইট ফিল টু সি রামোস প্লেইং ইন ইউসিএল ফর সাম আদার টিম? অনিক ভাই
আচ্ছা, এটা আসলেই একটা নস্টালজিয়া মোমেন্ট, রামোস ইউসিএল খেলতেছে অন্য একটা টিমের হয়ে, ইভেন এই কথাটা বলার সময় চোখের সামনে 9248 এর লোগোতে রামোসের হেডটা দেখা যাচ্ছে, মানে জিনিসটা আসলে হজম করতে অনেক কষ্ট হবে। ওর সাথে আমাদের মেমোরি খুব অনেক লং টাইমের মেমোরি এবং অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ক্রুশিয়াল মেমোরি আমাদের ওর সাথে, এবং আমি আশা করবো সে ওইসব ক্লাবে গিয়ে এই মেমোরিগুলো রেপ্লিকেট না করুক, বাট খেলুক ভালো খেলুক, এইগুলো অ্যাটলিস্ট আমাদের এগেনস্টে যদি পড়ে থাকে সেখানে রেপ্লিকেট না করলে আমি খুশি হব।
রামোসকে কল্পনাই করা যায় না, তো পুরাই মানে একটা ডিফারেন্ট একটা মানে, এবং ওই অনেকটা ওই যে রোনালদোকে অন্য একটা জার্সিতে দেখার মতো একটা বিষয়, যদিও এখন আর ওইরকম কিছু ফিল হয় বাট এখন আসলে ওই যেটা ইসিফাত ভাই ব্যাকগ্রাউন্ডে বলতেছিল যে এটা আসলে আমাদের জন্য কেমন জানি একটা ইউজ টু মোমেন্ট হয়ে গেছে যে আমাদের লেজেন্ড অন্য ক্লাবের হয়ে খেলবে টাইপ, বাট এটা আসলে অনেক হার্ড টু ডাইজেস্ট।
বাট রামোসের ক্ষেত্রে বোধহয় এই ফিলিংটা একটু বেশি, কারণ রামোস সে হয়তো স্টার্ট করেছিল অন্য ক্লাবের হয়ে, বাট এত আর্লি স্টেজে হচ্ছে মাদ্রিদের হোয়াইট জার্সিতে সে চলে আসছিল যে উই কনসিডার্ড হিম অ্যাট অ্যাজ আওয়ার ভেরি ওন প্লেয়ার। তো আর স্পেশালি রামোসের হচ্ছে যখন ওই পিএসসিতে যখন হচ্ছে ওর মানে ভিডিওটা, পরিচিতি ভিডিওটা যখন হচ্ছিল, ইভেন তখনও কিন্তু একটা মানে আউট অফ নোয়ার সিচুয়েশনে হচ্ছে ওর আর্ম ব্যান্ডের জায়গাটা কিন্তু হাত দিয়ে বসেছিল। সো মানে এতদিনের একটা অভ্যাস, এতদিন একটা মাদ্রিদিজম ছেড়ে আসলে আমার মনে হয় রামোসের জন্য খুবই ইমোশনাল একটা মোমেন্ট হবে আজকের ম্যাচটা। দেখো আমরা একেবারে
স্টার্টিং ইলেভেনে নাই যা দেখতেছি, দেখা যাক না ওপেন যদি নামায় কি হয় দেখা যাক। আজকের ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওদের জন্য।
ইয়া দেখা যাক। আচ্ছা আমার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো অডিয়েন্সের কাছে এবারের প্রশ্নটা সবার জন্য অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে প্রেডিকশন। অডিয়েন্স আপনারা প্লিজ কমেন্টে প্রেডিকশনটা দিতে থাকেন। বাই দিস টাইম আমি আমাদের দুই গেস্টের কাছ থেকে শুনে আসি। আসিফ,
আমার কাছে মানে সবকিছু মিলে মনে হচ্ছে যে মাদ্রিদ হয়তোবা জিতবে এবং 3-1 গোলে আমি আসলে গোল খাবো, এটা আসলে ধরে নিয়েছি এবং এটাই বাস্তবতা বর্তমান সময়ের জন্য। তো ওই তো এই এই হিসাবে আসলে 3-1 ভাবতেছি।
অনেক ভাই,
আমি রিয়াল মাদ্রিদের এই টিমের সাথে আগের ম্যাচে পারফরম্যান্স খুব ভালো দেখছিলাম, কিন্তু গোল হয় নাই কোনো কারণে, তখন একটা ফর্ম ছিল, এখন তো ভালো ফর্ম দেখতেছি, ভিনিসিয়াস, বেনজেমা সবাই মোটামুটি ভালোই ফর্ম। এটা আমি জানি না যে শেরিফের মাঠটা কেমন, যদিও আমরা হাসটাস নিয়ে অনেক মজা করি, বাট মাঠটা কেমন সেটা নিয়ে আমার জানা জানি না কেমন। তারপরও যদি আমি একটা চিন্তা ভাবনা করি, আমিও আসিফের মতোই, বাট আমি একটা কিং সিট এক্সপেক্ট করতেছি সুনীল।
ওয়েল আমি পার্সোনালি খুবই কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট আজকে যে আমরা 3-0 জিতে আসবো। ওকে, দুইজনকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ত সময়ের মধ্যে অনেক লম্বা সময় ধরে আমরা ডিসকাস করলাম, প্রায় 1 ঘন্টা ধরে একটা খুব দারুণ প্রাণবন্ত একটা ডিসকাশন হলো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ম্যাচের বাইরেও, আজকের ম্যাচ ইন্ডিভিজুয়াল বাদ দিয়েও হচ্ছে মাদ্রিদ রিলেটেড অনেক টপিক নিয়ে আমরা ডিসকাশন করলাম, অ্যান্ড আজকে কমেন্ট বক্সও যথেষ্ট ইন্টারঅ্যাক্টিভ ছিল আমাদের সাথে। থ্যাংকস যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, কমেন্ট করে আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অ্যান্ড অলসো স্পেশাল থ্যাংকস টু বোথ অফ আওয়ার গেস্ট। Till now, enjoy the match. Ala Madrid.
Ala Madrid.